Entertainment is a must. Shunun Shadhin Podcast.
আয়না শব্দটির সাথে পরিচিত নয় এমন কোন মানুষ আপনি হয়তো খুঁজে পাবেন না। আয়না হলো এমন একটা জিনিস যেখানে মানুষ তার নিজের প্রতিচ্ছবি দেখতে পায়। আয়নায় সে নিজেই নিজের চেহারা দেখতে পায়। আর যদি বৈজ্ঞানিক ভাবে বলি তবে বলতে হবে আয়না হলো এমন একটা মসৃণ তল যেখানে আলোর প্রতিফলনের নিয়ম অনুযায়ী নিয়মিত প্রতিফলন ঘটে থাকে। সাধারণত কাঁচের এক পাশে ধাতুর প্রলেপ দিয়ে দর্পণ তৈরি করা হয়ে থাকে, কারণ কাঁচ একটি স্বচ্ছ এবং অনমনীয় বস্তু। কাঁচের যেদিকে সিলভারিং বা কাঁচের ধাতুর প্রলেপ লাগানো পদ্ধতি করা হয়ে থাকে তার বিপরীত পৃষ্ঠকে দর্পণের পৃষ্ঠ বা প্রতিফলক পৃষ্ঠ বলা হয়ে থাকে। এটাই তো, তাই না? কিন্তু এই আয়না যদি আপনার জীবনের সব চাইতে বড় এক অভিশাপ হয়ে দাঁড়ায় তবে কেমন হবে? অথবা ধরুন আপনি এমন এক আয়না পেলেন যেখানে আপনি নিজের খারাপ ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন, তবে কেমন হবে? এবং ধীরে ধীরে আপনি বাধ্য হয়ে বলবেন এই আয়নায় আপনার জীবনটা এক ভয়ঙ্কর রহস্যের বেড়া জালে আটকে গেছে, যেখান থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ নেই। অথবা ধরে নিন আপনি এমন এক আয়না পেলেন যেখানে আপনি নিজেকে দেখতে গিয়ে হারিয়ে গেলেন এক ভয়াবহ রহস্যময় বিভীষিকাময় জগতের ভিড়ে, যেখানে আপনার জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর এক ভয় যা শুধু আপনি দেখতে পারবেন আর কেউ নয়। তবে কেমন হবে? জানি উপরের লেখাগুলো পড়ে ভাবছেন অবিনাশ মুখার্জি কি সব যাতা বলছে, এসবের কোন ভিত্তি আছে নাকি? এটাই তো, তাই না? তবে একটা ঘটনা বলি, যে ঘটনাটা শুনে আপনিও বাধ্য হয়ে বলবেন এটাও সম্ভব। তবে ঘটনায় যাওয়ার আগে বলতে চাই, মানুষ বেঁচে থাকে তার সম্মানের মধ্যে, আর আপনি বোধহয় সেই ব্যক্তি যিনি কিনা এক সাধারণ মানুষকেও অনেক অনেক বেশি সম্মান দিতে পারেন। আপনি এমন এক ব্যক্তি যে কিনা একটা তামাকেও স্বর্ণ বানাতে পারে। আপনি হলেন সেই ব্যক্তি যে কিনা আমার মতো অতি সাধারণ একজন মানুষের ঘটনাকে এতটাই জীবন্ত রূপ দান করেছেন আপনার ভয়াবহ উপস্থাপনার মাধ্যমে, যে আজও এতদিন পরে প্রীতে শুধু সবে অবিনাশ মুখার্জির ঘটনায় শুনতে চায়। আজ আপনি আছেন বলেই অবিনাশ মুখার্জি আছে, আর না হলে কবেই তো বিলীন হয়ে যেত শত ব্যস্ততার ভিড়ে। তাই আজ আবারও ফিরে আসলাম আপনার হাত ধরে ফ্রেতে। আরো একবার আশা রাখি আপনার এবং আপনার সব ভক্তদের মন জয় করতে পারবো আমি অবিনাশ। ভগবান আপনাকে সাফল্যের একদম সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাক, এটাই আমার একমাত্র আশা বা আকাঙ্ক্ষা থাকবে। তবে শুরু করছি আজকের ঘটনা। আজকের ঘটনার নাম দিতে পারেন অভিশপ্ত আয়না। ঘটনাটা আজ থেকে প্রায় 7 বছর আগের ঘটনা। আমি সচরাচর খুব বেশি অসুস্থ না হলে আমার ভার্সিটির থেকে আমি লিভ নেই না, কিন্তু কেন যেন ওই দিন আমার কিছুই ভালো লাগছিল না। কেমন যেন খুব ডিপ্রেশন কাজ করছিল মনের ভেতরে। এর মূল কারণ, তার আগের রাতে আমি একটা খুব বাজে স্বপ্ন দেখেছিলাম। স্বপ্নটা অনেকটা এমন ছিল, কোন এক ভোরবেলা আমি হেঁটে চলেছি একটা সরু রাস্তা ধরে, চারিদিক পাখির কিচির মিচির আওয়াজ হচ্ছে আর পোকামাকড়ের ডাক শোনা যাচ্ছে। চারদিকে প্রচুর কুয়াশা থাকার কারণে আমি সামনের দিকে যেতে পারছিলাম না, কেমন যেন সবকিছু ঝাপসা লাগছিল। ডানে বামে শুধু সবুজ গাছ আর গাছালির এক অদ্ভুত মায়া ভরা দৃশ্য চোখে পড়ছিল, আর সেই গাছের পাতাগুলো থেকে ধীরে ধীরে জমে থাকা শিশির ফোঁটাগুলো কেমন যেন অস্পষ্ট ভাবে দেখতে পাচ্ছিলাম। এত সুন্দর অপূর্ব মায়া ভরা একটা রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি, কিন্তু হঠাৎ কেন যেন মনে হলো আমাকে ধীরে ধীরে কেউ যেন সামনের দিকে নিয়ে যাচ্ছে, টেনে টেনে। মানে ব্যাপারটা অনেকটা এমন যে কেউ আমাকে টেনে টেনে সামনের দিকে নিয়ে যাচ্ছে, আর আমি যেন সেটা বুঝেও না বোঝার ভান করে মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে চলেছি সে ভয়াবহ মায়া জালে, সে সাদা কুয়াশা ভেদ করে খুব সামনের দিকে। হঠাৎ করেই লক্ষ্য করলাম আমার আশেপাশের আওয়াজটা কেমন যেন থেমে গেল। থেমে গেল বলতে একদম নাম হয়ে গেল, একদম নীরব, কোনো আওয়াজ নেই, নেই কোনো পাখির কিচির মিচির শব্দ। হঠাৎ করে পরিবেশটা এতটা নীরব হয়ে যাবে ভাবতেও পারেনি, কেমন যেন নিস্তব্ধতা এত বেশি বিরাজ করলো যে আমি কিছুটা ভোর খেলাম। আমি স্পষ্ট বুঝতে পারলাম, আমি নিজের হার্টবিট স্পষ্ট শুনতে পাচ্ছি। আমি ডানে বামে তাকালাম আর হতভম্ব হয়ে গেলাম। আমি ডানে তাকিয়ে দেখলাম আমার পাশে ভোরের আলো ধীরে ধীরে নিভে যেতে শুরু করেছে, ধীরে ধীরে নেমে আসতে শুরু করেছে ভয়ঙ্কর গভীর রাত। কুচকুচে কালো অন্ধকার যেন আমার মাথাটা চক্কর দিয়ে উঠাচ্ছিল। আমি বুঝতে শুরু করেছিলাম এটা আমার হ্যালুসিনেশন, এটা সত্যি নয়, সত্যি হওয়ার কোনো প্রশ্নই আসে না। এর কারণ, ভোরের পর শুরু হয় সকাল, রোদ উজ্জ্বল হয় আর আমরা সকালকে দেখতে পাই, দিনের আলো বুঝতে পারি, আর এখানে হচ্ছে উল্টো। ভোরের পর রাত শুরু হচ্ছে কিভাবে, কিভাবে সম্ভব? কেমন যেন একটা খোল লাগা ভয় আমার বুকের ভিতরটা ছ্যাঁদ করে উঠল। এরপর আমি বামে তাকালাম আর যা দেখলাম তা দেখে আমি যেন থমকে দাঁড়ালাম। স্পষ্ট দেখলাম আমার বাম দিকে ধীরে ধীরে সকাল হতে শুরু করেছে, মানে রোদের আলো চারিদিকটা যেন ফুটে উঠেছে, সবকিছু যেন ঝলমল করছে। কিন্তু এইটা কিভাবে সম্ভব? আমার ডান দিকে কুচকুচে অন্ধকার আর বাম দিকে ঝলমলের রোদ, এটা কিভাবে সম্ভব? আমার যেন মাথা কাজ করছিল না, আমার কেমন যেন শরীরে লোম দাঁড়িয়ে যাচ্ছিল, নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলাম না এইটা আমি কি দেখছি, এটা আমার দেখার কথাই না, কারণ আমি যা দেখছি সেটা কোনোভাবেই সম্ভব নয়। এবার হঠাৎ করে লক্ষ্য করলাম ধীরে ধীরে পরিবেশটা কোমট একটা ভাব শুরু হয়ে গেল, মনে হচ্ছে চারিদিকে বিন্দু মাত্র কোনো বাতাস নেই, সব অক্সিজেন যেন ধীরে ধীরে কেমন চুষে নিয়েছে। আমি হঠাৎ করে এরকম ভয়াবহ পরিস্থিতিতে পড়ে যাবো আমি ভাবতেও পারছিলাম না, যদিও আমি একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর। এমন ভয়াবহ পরিবেশের মধ্য দিয়ে আমি অনেকবার পার হয়েছি, কিন্তু এবারের ব্যাপারটা একদম আলাদা লাগছিল। হঠাৎ করে আমি লক্ষ্য করলাম সামনের কুয়াশাটা ভেদ করে একটা গায়েবি আওয়াজ এলো, কে একজন বলল, অবিনাশ, এসো অবিনাশ, এসো, এসো। আর আমি যেন আবারও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম সামনের সেই কুয়াশা ভেদ করে। হঠাৎ করে লক্ষ্য করলাম সামনে এক অঘরিতান্ত্রিক দাঁড়িয়ে আছে, আমাকে দেখে খিক খিক করে খেক শিয়ালের মতো হাসি দিল। তার হাসির শব্দে আকাশ বাতাস যেন কেঁপে কেঁপে উঠল। আমার আর বোঝার বাকি রইল না, এটা কে? সেটা আমার বাবা অজিত মুখার্জি, আমার জীবনের সবচাইতে বড় বিভীষিকার নাম অজিত মুখার্জি। আমি যেন আমার বাবাকে দেখে থমকে দাঁড়ালাম। একবার ছাড়া এগিয়ে যাওয়ার কোনো সাহস পাচ্ছিলাম না আমি। এরপর এমন এক ভয়াবহ ঘটনা ঘটে গেল যে আমার শরীর যেন ধীরে ধীরে থরথর করে কেঁপে উঠল। আমি লক্ষ্য করলাম আমার বাবা আমার দিকে তাকিয়ে হঠাৎ করে চোখ বন্ধ করে বিড়বিড় করে কি যেন একটা পড়লে। আর লক্ষ্য করলাম আকাশ ফেটে ফেটে যাওয়া শুরু করলো, কুয়াশা কেটে গিয়ে নেমে আসলো ঝুম বৃষ্টি, আকাশে বিদ্যুৎ চমকে উঠল। আর হুট করে আমি লক্ষ্য করলাম আমার শরীরটা হালকা হয়ে গিয়েছে। হঠাৎ করে ঘোর লাগানো একটা ব্যাপার কাজ করছিল আমার ভেতরে। আমি লক্ষ্য করলাম আমি যেন ধীরে ধীরে একটা বালুর কণার মতো হালকা হয়ে গেছি, কেমন যেন হাওয়ায় ভেসে যেতে শুরু করেছি। আর ধীরে ধীরে ভাসতে ভাসতে বাবার দিকে এগিয়ে যাচ্ছি, অথচ আমার হাত পা কোনো কিছু নড়ছে না। ধীরে ধীরে কেমন যেন আমার চোখটা বন্ধ হয়ে আসছে, আমি যেন হারিয়ে যাচ্ছি এক অতল গহীনে। হঠাৎ এমন মুহূর্তে কোথা থেকে যেন একটা অলৌকিক আওয়াজ পেলাম। আওয়াজটা শুরুতে খুব মৃত ছিল, কিন্তু ধীরে ধীরে প্রকট হওয়া শুরু করলো আওয়াজটা। সেই আওয়াজটা আমার খুব পরিচিত আওয়াজ, আমার প্রিয় মানুষ, আমার প্রিয় মা। আমার মা আমাকে চিৎকার করে বললেন, অবিনাশ অবিনাশ ঘুম থেকে ওঠ বাবা, তোর বাবা তোর রোগ কেড়ে নিচ্ছে, ওঠ বাবা ওঠ, তুই ঘুম থেকে উঠ না হলে তোর রোগ তোর বাবার আয়ত্তে চলে যাবে, তুই আটকে যাবি, তোর সব শক্তি চুষে চুষে খেয়ে নিচ্ছে তোর বাবা, অবিনাশ উঠে পড়, ঘুম থেকে উঠে পড়, দেরি হয়ে যাচ্ছে বাবা। আমি যেন হঠাৎ করে চোখ মেলে তাকালাম, আর যা দেখলাম তা যেন দেখার জন্য প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম আমার সামনে আমার পিতা অজিত মুখার্জি দাঁড়িয়ে আছে, এক ভয়াবহ অভিশাপ সামনে দাঁড়িয়ে আছে তার চোখের গভীরতায়। বলে দিচ্ছে তিনি আর কিছু মুহূর্তের মধ্যে আমাকে পুরোপুরি গ্রাস করে ফেলবে, আর একবার গ্রাস করে ফেললে সব শেষ, আমার এতদিনের সব ধ্যান ধারণা সবকিছুই মুহূর্তে হাওয়ায় মিলিয়ে যাবে। আমি দেখলাম আমার বাবা আমার দিকে তাকিয়ে একটা অট্ট হাসি দিলেন আর বললেন, দাঁড়িয়ে গেল আয় অবিনাশ আয়। আর একটু আয় না, একটু কাছে আয়। আমি যেন থর থর করে কাঁপতে থাকি এবং পিছু ফিরে যাওয়ার জন্য পিছু তাকালাম। আর এমন এক ভয়াবহ দৃশ্য দেখলাম যা কিনা আমি কল্পনাও করতে চাই না কোনোদিন। আমি দেখলাম আমার পেছনে সরু রাস্তায় আমার নিথর শরীরটা পড়ে আছে, আর আমার নিথর দেহটার পাশে বাবা অজিত মুখার্জি বসে বসে মঞ্চ পড়ছে। আর ধীরে ধীরে আমাকে তারা হাতে থাকা চাকুটা দিয়ে আমার গলার দিকে ধীরে ধীরে এগিয়ে নিতে যাচ্ছে, অর্থাৎ আমার গলা কেটে জবাই করে আমাকে হত্যা করবে। আমি সামনের দিকে তাকিয়ে দেখলাম আমার সামনে আরেকটা অজিত মুখার্জি খিলখিল করে হেসে চলেছে, তার নাক মুখ দিয়ে যেন রক্ত বেরিয়ে আসছে। আমি আর নিতে পারলাম, দ্রুত দৌড়ে চলে গেলাম সে নিথর দেহটার দিকে। লক্ষ্য করলাম আমার বাবা অজিত মুখার্জি আমার হঠাৎ আবির্ভাব দেখে কেমন যেন চমকে উঠলেন। আমাকে ধরতে যাবে তার আগে আমি আমার নিথর দেহটা স্পর্শ করলাম। এরপর কি হয়েছে আমি জানি না, আমি ঘুম থেকে উঠে পড়ি। আর যখন ঘুম থেকে উঠলাম তখন সকাল ১০টা বাজে। ঘুম থেকে উঠে প্রায় ৩০ মিনিটের মতো চুপচাপ করে শুয়েছিলাম, ভাবছিলাম কি হলো এটা আমার সাথে, কেমন যেন খুব বেশি ডিপ্রেশন সৃষ্টি হচ্ছিল মনের ভেতরে, খারাপ লাগা সৃষ্টি হলো। আর মনে হচ্ছিল তার মানে আমার বাবা আমাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে, এটা কেন করছে সে, আমাকে কি বেঁচে থাকতে দেবে না। হয়তো আমি পেয়েছিলাম, আমি জন্মের পরে আমার একটা শক্তি পেয়েছিলাম, সেই শক্তিটা আমার বাবা কেড়ে নিতে চাইছে, কিন্তু কেন, তার মানে যে কোনো সময় আমার রূহ আমার বাবার শরীর থেকে বের করে নিয়ে আসতে পারবে। আমি আর কিছু ভাবার আগে আমার মা আমার ভেতর থেকে বলে উঠলেন, অবিনাশ তোমাকে খুব সতর্ক থাকতে হবে সবসময়, তোমার বাবা ধীরে ধীরে খুব শক্তিশালী হয়ে উঠেছে, সে ধীরে ধীরে তার শক্তিকে এমন ভাবে প্রতিফলিত করেছে যে আজ এতগুলো বছর পরেও সে তার অলৌকিক শক্তির পরে তোমাকে ক্রাশ করতে চাইছে, আজ একটা ছোট্ট ফুল হলে তোমার রূহ তোমার বাবার আয়ত্তে চলে যেত। অনেক ভয়ঙ্কর হওয়া শুরু করেছে অজিত, অনেক ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর হচ্ছে আমি তাকে ঠেকাতে পারছি না। আমি তখন বললাম, মা আমি তো পাগল হয়ে যাচ্ছি, ওর বাবার এই ভয়াবহতা নিতে পারছি না, কষ্ট হচ্ছে। আমি মনে হয় আমার জন্মগত সেই শক্তিটাও ধীরে ধীরে হারিয়ে ফেলছি, তাই না মা? আমার মা তখন বললেন, দেখ বাবা অবিনাশ, পৃথিবীতে প্রতিটা জিনিসেরই একটা নির্দিষ্ট সীমা থাকে, একটা সময় থাকে, এবং একটা সময় সেই জিনিসটা নষ্ট হয়ে যায়। ঠিক তেমনই পৃথিবীর প্রত্যেক প্রাণেরই মৃত্যু আছে, আর ঠিক তেমনই প্রত্যেক মানুষকে মৃত্যু বরণ করতে হবে। তুই যেদিন মারা যাবি সেদিন তোর এই ঈশ্বর প্রদত্ত শক্তি তোর সাথে সাথে বিনাশ হয়ে যাবে, কিন্তু তার আগে তোর শক্তি তোর ভেতরেই থাকবে, হয়তো বা কমে যাবে কিন্তু তোর সাথে থেকে যাবে। এর মানে তোর এই শক্তি তোর আত্মার সাথে মিশে আছে সেই জন্মগত ভাবে, আর তোর বাবা চাইছে তোর এই আত্মাকে সে নিজের আয়ত্তে আনতে। আর যদি এটা করতে পারে তবে সব শেষ হয়ে যাবে সব, তাই তোকে সবসময় সাবধান থাকতে হবে বাবা। আমি তখন বললাম, আর কত সাবধান থাকবে মা, আজ তুমি না থাকলে আমাকে তো বাবা ঠিক এতটুকু বলতেই লক্ষ্য করলাম আমার বাসার গেটে কেউ একজন এসেছে এবং গেটে কড়া নাড়ছে। আমি আর দেরি না করে দ্রুত আমার কাপড়টা বদলে নিচে চলে এলাম। নিচে আমার বাসার মেইন দরজাটা খুলে লক্ষ্য করলাম এক 40 বছর বয়সী লোক দাঁড়িয়ে আছে। লোকটার হাতে পায়ে ফোসকা পড়ে গিয়েছে আর চোখের নিচে কালি জমে উঠেছে। দেখে বোঝা যাচ্ছে বহুদিন সে ঘুমায়নি, আর খুব শুকনো লাগছে তাকে দেখতে, মনে হচ্ছে অনেক দিন ধরে কিছু খায়নি, আর মনে হচ্ছে লোকটা কেমন যেন একটা দূরছে। আর এই লোকটার পাশে দাঁড়িয়ে আছে আমার বাসার সামনে চায়ের দোকানের সে চা বিক্রেতা সুমন ঘোষ। আমি বললাম, আরে সুমন দাদা। জি বলুন। হঠাৎই সকালে আমার বাসার সামনে, কোন সমস্যা? চায়ের দোকানে সেই চাচা বলে উঠল, অবিনাশ দা এই লোকটা আপনার খোঁজে এসেছে, ভোর থেকে বসে আছে আমার পাশে, আমি তাকে বহুবার বলেছি যে এটাই অবিনাশ মুখার্জির বাড়ি, দরজা ধাক্কা দিন না, কিন্তু ওনার একটাই কথা, ওনার নাকি ভয় লাগছে। আমি কারণ জিজ্ঞেস করলে তার একটাই কথা, এইবারের সামনে নাকি প্রেত দেখেছে, আর শুধু তাই নয় প্রেতগুলো নাকি তার শরীরে ভর করতে চাচ্ছে। কি বলছে বুঝছি না দাদা, আপনি একটু কথা বলে দেখুন না, কেমন যেন পাগল লাগছে লোকটাকে, একটু কথা বলে একটু দেখুন না। এতটুকু বলে দোকানি চলে গেল। আমি লোকটার দিকে তাকালাম, লোকটা কেমন যেন আমার দিকে তাকিয়ে মুখ লুকানোর চেষ্টা করলো, বারবার মাথা নিচু করে ফেলছে। আমি তখন বললাম, জি বলুন। লোকটা প্রচন্ড ভীত সন্ত্রস্ত হয়ে চোখ বড় বড় করে আমার পেছন দিকে তাকিয়ে একটা কাঁপা কাঁপা গলায় বলল, স্যার আমার না ভয় করছে স্যার, আপনার পাশে ওটা কি দাঁড়িয়ে স্যার, কালো লম্বাটা ছায়ের মতো, আর ধীরে ধীরে ছায়াটা আপনাকে খেয়ে ফেলছে স্যার, আপনি দেখছেন না স্যার, আপনি দেখছেন না। এতটুকু বলে লোকটা আমার পেছনে ইশারা করে আঙ্গুল দিয়ে দেখালো। আমি লোকটার আঙ্গুলের দিকে তাকিয়ে আমার পেছনে তাকিয়ে দেখলাম। এই ছিল আজকের অবিনাশ মুখার্জির ঘটনার প্রথম অংশ, এবং অবিনাশ মুখার্জির আজকে কিন্তু শুরু হয়ে গেল আজকের এই সপ্তাহ থেকে। কিন্তু নিশ্চয় বুঝতে পারছেন আমি আপনাদের বলেছিলাম যে এটা একটা ধারাবাহিক ওয়েতে যাবে, বেশ লম্বা সময় ধরে এই ঘটনাটা চলবে, এবং বেশ ভয়াবহ একটা ঘটনা আপনারা শুনতে চলেছেন, বেশ ইন্টারেস্টিং এবং খুব সাসপেন্সের একটা ঘটনা শুনতে চলেছেন। সো আমার কাছে মনে হলো আচ্ছা ঠিক আছে, তাহলে আমি খণ্ড খণ্ড করে ধীরে ধীরে জিনিসটা যদি আপনাদের সামনে প্লে করি তাহলে বোধ হয় একটা আলাদা আমেজ পাবেন, আলাদা আনন্দ পাবেন আপনারা। এবং আমার বিশ্বাস যে আমি মনে হয় ঘটনাটা আপনাদেরকে ধীরে ধীরে পড়ে শোনালে বোধ হয় জিনিসটা বেশি সুন্দর লাগবে, আর সেটা লাগছেও। এবং আমি বিশ্বাস করি যে আজকে যতটুকু শুনলেন একেবারে শুরুতে ইন্টারেস্টিং তো কিছু ছিলই, এবং সব থেকে বড় কথা হচ্ছে অবিনাশ মুখার্জির সেই কালজয়ী ব্যাপার স্যাপার ছিল, ভয়াবহ ব্যাপার স্যাপার ছিল, ডার্কনেস অল দ্য টাইম যেন আশেপাশে ঘুর 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 করছিল। Isn't it? Exactly. This is the power of Avinash Mukherjee. যখনই যে গল্পটা দেন বা যে ঘটনা দেন, মাথা নষ্ট হয়ে যায় একেবারে। বাপরে বাপ, ডার্কনেসে ভরা থাকে এবং ভয়াবহতা থাকে তার ঘটনায়, থ্রিলিং থাকে এবং সব মিলিয়ে যেন অবিনাশ মুখার্জি, অ্যান্ড দিস ইজ ওয়াট ইউ কল্ড অবিনাশ মুখার্জি শো, ফেট মানে অবিনাশ মুখার্জি আসলে। এবং অনেকদিন পর আমি অবিনাশ মুখার্জির স্টোরি আনতে পারছিলাম মাঝখানে, কিন্তু আপনারা জানেন যে অনেক দিনের দীর্ঘদিনের একটা বিরতি ছিল, যেটাকে বলে যে আমার সাউন্ড নিয়ে সমস্যা হয়েছিল, প্লাস আমি আসলে পের উঠতে পারছি। এবং ধীরে ধীরে আমি এখন আবারও অবিনাশ মুখার্জি প্লে করছি, এবং অবিনাশ মুখার্জির যে এত ভালোবাসা বা এত ফ্যান, এত বেশি রিকোয়েস্ট আসলে যেভাবে আসছে আমার কাছে, ইভেন আমাদের যে প্রেতে ফেসবুক পেজটা আছে সেখানে আমার প্রতিদিন অবিনাশ মুখার্জির একটা রিকোয়েস্ট আসবে যে অবিনাশ মুখার্জির স্টোরি প্লিজ নিয়ে আসেন। অবিনাশ মুখার্জিকে ছাড়া আসলে প্রেত আমি মানে শুনে আসে আনন্দ পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে। এর মাঝখানে আবার সাউন্ডের সমস্যা হলো, এই জন্য মানে আমি আসলে আনতে পারিনি এরকম ভাবে। এবং আজকে নিশ্চয়ই বুঝলেন যে 18 মিনিটের যে কন্টেন্টটা, 18 মিনিটের যে স্টোরি শুরুটা শুনলাম আমরা, এবং দারুণ রকম এক ভয়াবহতা দিয়ে শুরু হয়েছে, মনে হচ্ছে না আসছে। ইয়েস, দিস ইজ হোয়াট ইউ কল দ্য প্রেট, প্রেটের যে ফিলিংসটা, এই ফিলিংসটা মনে হয় আপনারা আজ অনেক অনেক দিন পর, অনেক সপ্তাহ পর আপনারা মনে হয় আবারও পেলেন, একটু হলেও পেলেন। বিকজ আমি কিন্তু গত সপ্তাহে কিন্তু টিজার দিয়েছিলাম, টিজারে নিশ্চয় বুঝেছিলাম, জাস্ট ইন্ট্রোটা আপনাদেরকে শুনিয়েছিলাম, আর এখন মোটামুটি একটু একটু করে ঘটনায় যাচ্ছে, ধারাবাহিক হতে যাবে। এবার বলতেই পারি যে 5-6 সপ্তাহ ধরে একটা ঘটনা চলবে, এবং এই ঘটনার সাথে আপনারা আরও ঘটনা শুনবেন, ওয়াই নট। অবিনাশ মুখার্জির স্টোরি থাকবে, পাশাপাশি আপনারা অন্যান্য গল্প শুনবেন, যেমন একটু পরে আমি একটা গল্প আপনাদেরকে প্লে মানে পড়ে শোনাবো, আশা করছি সেই গল্পটা আপনাদের কাছে ভয়ঙ্কর রকম সুন্দর লাগবে। সো এই ওয়েতে আমরা যাবো একটু একটু করে, এবং অবিনাশ মুখার্জিও থাকবে, আপনারা প্রতি সপ্তাহে অবিনাশকেও শুনবেন, পাশাপাশি অন্য ঘটনাও শুনবেন, এতে করে কানেক্ট করতে আপনাদের সুবিধা হবে এবং দারুণ দারুণ ঘটনা কিন্তু আপনারা পাবেন। আশা করছি আপনাদের এই দারুণ রকম এই আয়োজনটা ভালো লাগছে, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে প্রেত মানে অবিনাশ মুখার্জির স্টোরি থাকবে, এবং এটা না থাকলে হবেই না বিশ্বাস করি, এবং আপনাদেরও এই ব্যাপারটা নিশ্চয়ই আপনারা ফিল করতে পেরেছেন এতদিনে। এবং আমি আপনাদেরকে আর হতাশ করতে চাই না, যেহেতু মিউজিকগুলো আলহামদুলিল্লাহ পেয়ে গেছি, এবং এখন একটু একটু করে সবগুলো এপিসোড একটু একটু করে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো দিস ইজ দ্য ফ্যাক্ট, আমি দেরি করবো না, আমি চলে যাচ্ছি পরবর্তী গল্পে, এবং আশা করছি পরবর্তী ঘটনা দারুণ রকম সুন্দর লাগবে। শুধু যাওয়ার আগে বলবো, কমেন্ট করে জানিয়ে দিন অবিনাশ মুখার্জির ঘটনা বেশি বেশি করে চাই, এই কমেন্টটা লিখে দিলে হবে, এবং অবশ্যই পজিটিভ কমেন্টে আপনাদের কাছ থেকে আশা করবো, দারুণ দারুণ সব পজিটিভ কমেন্ট করবেন, দারুণ রকমভাবে অবিনাশ মুখার্জিকে ইন্সপায়ার করুন, যেন তিনি আপনাদের ঘটনাগুলো মানে আপনাদের কমেন্টগুলো পড়ে তিনি নতুন ঘটনা পাঠিয়ে দিতে পারেন, একটা ইন্সপিরেশন করুন তাদেরকে, ঠিক আছে। আশা করছি ভালো লাগবে সবার কাছে। সো চলে যাই পরবর্তী গল্পে।
Entertainment is a must. Shunun Shadhin Podcast.
যদি ভালো লাগে তাহলে প্রচার করতে পারেন, ঘটনাগুলো ছোট ছোট এবং অনলাইন থেকে কালেক্ট করা, যদি ভালো লাগে পড়ে শোনাবেন। চলে যাই গল্পে। প্রথম ঘটনাটির নাম হোস্টেলের ঘটনা। ঘটনাটা কয়েক মাস আগের ঘটনা। পরীক্ষার জন্য মুর্শিদাবাদ গিয়েছিলাম, কলেজের হোস্টেলে আস্তানা করছিলাম। আমি অবশ্য একা ছিলাম না, আসলে আমার উদ্দেশ্য ছিল পরীক্ষা যেদিন শেষ হবে সেদিন বাসে রওনা দেব বাড়ির উদ্দেশ্যে, কিন্তু পরে খবর পাই যে বাসের টিকিট আমি বুকিং করেছিলাম সেই বাসটি বাতিল করা হয়েছে, সম্ভবতই সেদিন আর আমি আমার বাড়িতে ফেরা হলো না। বন্ধুরা একে একে সবাই বেরিয়ে গেল আর আমি একাই অত বড় হোস্টেলে থেকে গেলাম। বন্ধুরা যদিও বলেছিল একা হোস্টেল না থাকতে, তারা বলেছিল মুর্শিদাবাদ শহরে কোন এক গেস্ট হাউসে থাকতে, কিন্তু সেখানে আবার বাড়তি ভাড়া দিতে হবে, সে ভয়ে কলেজের হোস্টেলে থেকে গেলাম। এদিকে সূর্যদেব ধীরে ধীরে দিনান্তে ঘোষণা করছেন, রাতের খাওয়া দাওয়া শেষ করে বিছানায় গেলাম। ভাবলাম কোন মতে দুটো রাত এখানে কাটিয়ে দিয়ে পরে চলে যাব সকাল হলে, এবং রাত তখন কটা হবে, 2 দুটো কিংবা তিনটা হবে। আচমকা এক বিকট শব্দে ঘুমটা ভেঙে গেল। কান খাড়া করে শুনলাম নিচের তলার মাঠে কোন এক আজব প্রাণী ভয়ঙ্কর ভাবে ঘুমানোর মতো শব্দ করছে। শব্দটা বড়ই অদ্ভুত, শুনলে যেন গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমি ভেবেছিলাম হয়তো বা কোনো এক বন্য পশু হবে, কিন্তু সেই বন্য পশুটি এই কলেজের প্রাচীরের ভেতরে কিভাবে এলো, এসব সাত পাঁচ ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছে কিছুই মনে নেই। ঘুম ভাঙল আবার সেই অদ্ভুত কান্নার শব্দে। আমার মনে হচ্ছে শব্দটা আমার রুমের দিকে এগিয়ে আসছে। ভূত প্রেত আমি মোটেও বিশ্বাস না করলেও সেদিন কেন জানি নিজেকে বড় অসহায় মনে হচ্ছিল। সত্যি বন্ধুদের কথা মতো শহরের কোনো একটা গেস্ট হাউস থাকলেই হয়তো ভালো হতো। রাত তখন প্রায় চারটা হবে। ভয়ঙ্কর কান্নার শব্দটা আমার রুমের দরজার কাছে এসে থেমে গেল। কিছুক্ষণ নিস্তব্ধতা, এরপর চুরির শব্দ পেলাম। যেন মনে হচ্ছে আমার রুমের দরজাটা কেউ জোরে জোরে ধাক্কা দিচ্ছে। আমার ভয় রীতিমতো ভিড়মি শুরু হয়ে গেল এবং রুমের দরজার ওপারে কোন এক ভয়াবহ প্রাণী আর রুমের ভেতরে অসহায় আমি। কলেজটি এমন জায়গায় অবস্থিত, আমি চিৎকার করলেও কেউ শুনতে পারবে না। সে ভয়ঙ্কর চুরির সাথে মাঝে মধ্যে শিয়ালের গুঙ্গানির পরিবেশটা আরো বেশি ভয়ঙ্কর আর ভুতুড়ে করে তুলেছে। কিছুক্ষণ পর আমার মনে হলো দরজার ওপারে প্রাণীটি আর দরজা খুলছে না। কিছুটা স্বস্তি অনুভব হলো, কিন্তু আমার সে শান্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। এদিকে এরকম ভূতের পরিবেশে আমার শরীর দিয়ে যেন অবিরাম বাড়িধারা প্রবাহিত হচ্ছিল। কি কোনক্ষণে যে এই হোস্টেলটা রাত্রি যাপন করছি তা আমি নিজেও জানি না। দরজার ওপার থেকে না কি সুরে আওয়াজ এলো, আমি কি ভেতরে আসতে পারি? আমি শুনেও না শোনার ভান করলাম, কোনো চোট্ট নয় তো আমাকে ভয় দেখাচ্ছে। এরপর আবারও শব্দ হলো, আমি আসছি ভেতরে। রুমের জ্বলতে থাকা ড্রিম লাইট আলোতে হঠাৎ করে ব্লিঙ্ক করতে শুরু করলো। গোটা রুমটা কেমন যেন ভ্যাপসা হয়ে গেল। রুমটির আবহাওয়া পরিবর্তন হতে শুরু করলো। কেমন যেন একটা মিষ্টি ঠান্ডা হাওয়ায় রুমটা ভরে যেতে লাগলো। আমি সবকিছু অনুভব করেও প্রচন্ড ঘুমে থাকার ভান করতে লাগলাম। ইতিমধ্যে আমার গায়ের লোম একটা ভয়ঙ্কর শব্দে নাড়াচাড়া করে উঠল। কেউ যেন না কি সরে বলল, আমি জানি তুমি জেগে আছো। ওরে বাপরে, আজ আমি গেছি, এটা কোনো প্রাণী নয়, এটা নির্ঘাত কোনো একটা প্রেতনী। রুমের দরজা বন্ধ, তবুও রুমে প্রবেশ করছে। আবার না কি সুরে কথা ভেসে এলো, আমি তোমার সাথে কথা বলতে চাই, ওঠো ওঠো। অনেকক্ষণ চুপ করে থাকার পর তখন আমি চোখ খুললাম। আমি দেখলাম একটা ছায়া মূর্তি আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। মূর্তিটা এক পলকে আমার একদম কাছে চলে এলো। আমার মনে হয় এবার সোজা কার্ডিয়াল অ্যাটাক হবে। জ্ঞান হারানোর আগে আমার যতটুকু মনে আছে সেই ছায়া মূর্তিটার মাথা পুরোপুরি থেতলে গেছে। এমন ভাবে তার মাথাটা দেহর সাথে ঝুলে আছে যে কোনো কোমল হৃদয়ের মানুষ দেখলে হয়তো তৎক্ষণাৎ হার্ট অ্যাটাক করে মারা যাবে। যখন আমার জ্ঞান ফিরল তখন দেখি সকাল হয়ে গেছে। দরজার ওপাশে হোস্টেলের রাঁধুনি আমাকে চা নেওয়ার জন্য ডাক, তার হাত থেকে চাটা নেয়ার পর রাতে আমার সাথে যা ঘটে গেল তা বিভীষিকাময় ঘটনাগুলো ভাবতেও লাগলাম। সত্যি কি আমার সাথে রাতে কেউ এসেছিল? সে ভয়ঙ্কর চেহারাটা বেশ মনে পড়ছে আমার। উফ, এখনো মনে পড়লে লোম খাড়া হয়ে যায় শরীরের। আবার কখনো মনে হতে লাগলো এ সবই এক দুঃস্বপ্ন মাত্র। কিন্তু দুঃস্বপ্ন হোক আর যাই হোক, আমাকে যেভাবে হোক এই হোস্টেলে আজকে ছাড়তেই হবে। আমি আর এখানে এক বিন্দু মাত্র সময় থাকতে চাই না। ব্যাগ পত্র গুছিয়ে রাঁধুনিকে আমার হোস্টেলের ঝাড়ার কথা বলতে যাব এমন সময় কিছু একটা এসে আমার পেছনে লাগলো। ঘুরে তাকালাম একটা কাগজ এবং আমার পেছনে কোনো ব্যক্তি দেখলাম না। তাহলে এই কাগজগুলো এলো কোথা থেকে? কাঁপা কাঁপা হাতে কাগজটা তুলে নিয়ে দেখি ভেতরে কাঁপা হাতে লেখা আছে, আমার কথা শোনো না, গতকাল রাতে আমার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলো মোটেও কাল্পনিক নয়। আমাকে যেভাবে হোক না কেন এখান থেকে তাড়াতাড়ি বের হতেই হবে। আবার কিছুক্ষণ পর মনে হলো কেউ কি আমার কিছু বলতে চায়। আচ্ছা শোনা যাক না সে কি বলতে চায়। অপেক্ষা করতে লাগলাম রাতের জন্য। রাত তখন দুটো বাজে, আমি প্রতীক্ষা করছি সে আজব মায়াবী প্রাণীটার জন্য। আজ আমি দরজা বন্ধ করতে পারিনি। আমি জানতে চাই সেই মায়াবী প্রাণীটা আমাকে কি বলতে চায়। আমি ঘুমের ভান করে পড়ে রইলাম। আনুমানিক রাত তিনটা হবে। আবার সে আগের রাতের মতো ভয়ঙ্কর কান্নার শব্দ আমার কান ভেসে এলো। আমার মনে হতে লাগলো ধীরে ধীরে সেই কান্নার শব্দটা সিঁড়ি বেয়ে উপরে উঠছে, আমার রুমের দিকেই আসছে। আমার দরজার সামনে এসে সে কান্নার শব্দটা উপস্থিত হলো। সে আগের মতো করে জোরের শব্দ পেলাম। দরজা একটু নড়ে উঠল। ঠিক আগের মতো করে রাতের মতো পরিবেশটা যেন হঠাৎ করে গাঢ় হয়ে গেল। বুঝলাম সে মায়াবী ঘরে প্রবেশ করেছে। আমার বিছানার পাশে এসে সে আবারও আগের মতো করে বলতে লাগলো, আমি তোমাকে কিছু বলতে চাই। আমি আগের রাতে দেখেছি তার ভয়ঙ্কর রূপ। আমি ভয় ভয় বললাম, তার আগে আমাকে কথা দাও, আমাকে ছেড়ে দেবে। সে ভয়ঙ্কর মায়াবী বিরক্ত কর্কশ গলায় বলল, আমি তোমার কোন ক্ষতি করতে আসিনি, আমি সাহায্যতে এসেছি। আমি একটু শান্ত হয়ে গেলাম। কিন্তু একজন ভয়ঙ্কর মানবী আমার রুমে এসেছে আর আমি একা, ভয় তো লাগারই কথা। তারপর আবার সেই ভয়ঙ্কর রূপ, কি বিভৎস, বাপরে বাপ। আমি একটা কাপড় উঠে বললাম, এই কাপড়টাকে তোমার তোমার মাথার উপর চাপাও, তারপর আমি তোমার দিকে ঘুরবো। আমার মনে হলো কেউ আমার হাত থেকে কাপড়টা নিয়ে নিল। এরপর আমি কম্বলের ভেতর থেকে বাইরে এসে দেখলাম ছায়া মূর্তিটা ঠিক আমার সামনেই দাঁড়িয়ে আছে। আমি ভয় পেয়ে গেলাম, বললাম, তুমি কে? ভয়ঙ্কর মায়াবীটা তখন বলে উঠল, আমাকে সাহায্য করো, আমি পারুল। আমি বললাম, কিন্তু তোমার এই অবস্থা কেন? পারুল তখন বলল, অনেক দুঃখের কথা, আমি তোমার বয়সে একটা মেয়ে ছিলাম, ইচ্ছা ছিল পড়াশোনা করে নিজের স্বপ্নের চাকরি করব, কিন্তু তারা আমাকে মেরে ফেলেছে। আমি বললাম, তুমি ঠিক করে বলো তো তোমার কি হয়েছে, আর আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? ভয়ঙ্কর মায়াবী বলতে লাগলো, আমাদের অফিসের সংসার ছিল, বাবা স্কুল পাশ করে বাবা আমাকে বিয়ে দিতে চাচ্ছিলেন, কিন্তু আমার স্বপ্ন ছিল পড়াশোনা করে এগিয়ে যাওয়া। আমার বাবা বিয়ের আগের রাতে আমি বাড়ি ছেড়ে পালিয়ে আসি, কিন্তু সঙ্গে যা টাকা ছিল তা গাড়ি ভাড়া দিতে দিতে শেষ হয়ে যায়। এরপর এই জায়গাতে আসি আর আমি দেখি এই কলেজটি তৈরি হচ্ছে। এরপর এখানে কাজ করা শুরু করি। আমি গ্রামের মেয়ে, মোটামুটি সব কাজ পারি। কাজ একটা পেয়ে গেলাম, ওই যে রাজমিস্ত্রি সাহায্য করে যে সেই কাজগুলো। এরপর এক সপ্তাহ ধরে কাজ করার পর একদিন কাজের টাকা চাইতে মিস্ত্রির কাছে যাই, কিন্তু তারা আমাকে টাকা দেওয়ার বদলে অনেক অনেক অত্যাচার করে, শেষে আমাকে মেরে ফেলে একেবারে। এবং মেরে মৃতদেহটা সন্ধ্যার সময় টেনে টেনে নিয়ে গেল কলেজের পেছনে সেই জঙ্গলটায়। আমার বোধ থাকলেও উঠে দাঁড়ানোর শক্তিটুকু ছিল না। এরপর কেউ যেন আমাকে চিনতে না পারে তারা আমার মাথাটা বড় পাথর দিয়ে থেপলে দেয়। তারা ভেবেছিলাম মারা গেছে, তাই জঙ্গলটায় তারা আমাকে মাটি চাপা দিয়ে দেয়। আমার বাবা, বিশেষত আমার অভাগানি মা আমার চিন্তায় পাগল হয়ে গেছে। তুমি তুমি একটু তাদেরকে জানিয়ে দাও না, তাদের মেয়ে যে বেঁচে নেই। এরপর আমি পারুলকে কথা দিই যে আমি তার বাড়ি গিয়ে সমস্ত ঘটনা খুলে বলবো তার মাকে, সেই মিস্ত্রিদের খুঁজে বের করে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করব। পরের দিন সকাল হতে আমি বেরিয়ে পড়ি। এরপর আবার আমার ব্যস্ত জীবনের সূত্রপাত হয়। আবার সেই কর্মক্ষেত্র ছুটাছুটি শুরু হয়ে যায়। এমন ব্যস্ততার মাঝে যাবো যাবো করেও কোনোদিন পারুলের দেয়া ঠিকানাটাতে গিয়ে তার বাবা মাকে তাদের মেয়ের খবরটা দিতে পারলাম না। পারুলকে যে আশ্বাস দিয়েছিলাম অপরাধী উপযুক্ত শাস্তির ব্যবস্থা করব, এই উপযুক্ত প্রমাণের অভাবে সেটিও দেওয়া হলো না। সত্যি আজ নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে। কর্মজীবনের ব্যস্ততায় পারুলকে দেয়া কথা রাখতে পারলাম না, সে করলে আমি পারতাম। তবু আলস্যতা আর আইনি জটিলতার ভয়ে পারুলের সাথে করে যাওয়া সে বিভীষিকাময় হাড় কাঁপানো ঘটনার সত্যতা সবার কাছে তুলে ধরতে পারিনি আমি। যে সময় এই ছিল প্রথম ঘটনা, ঘটনাটি ভালো লাগবে আপনি শোনাতে পারেন। আমার কাছে আরো ঘটনা আছে, আমি চলে যাই দ্বিতীয় ঘটনায়। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই বলছি। লিখেছেন শ্রাবণ মাস, সন্ধ্যাবেলা ঝিরঝির করে একটানা বৃষ্টি পড়ে চলেছে। সে কখন নেমেছে দুপুর কুড়িয়ে বিকেল কেটে গিয়ে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, তবু বৃষ্টি থামার কোনো নাম নেই। চারিদিকে জল থই থই করছে, রাস্তাঘাট বাসটাও তেমন নেই, লোকজন তেমন চোখে পড়ছে না। যারা বেরিয়েছিল দুর্যোগ দেখে তাদের অনেকেই ফিরে গেছেন ইতিমধ্যে, তবুও তারই ভিতরে শহর তলির এদিকে সেদিকে আটজন বাস থেকে নেমে যাচ্ছে তা তো নয়। নিহাতি প্রয়োজন যাদের দেরি করে বাড়ি ফিরতে হচ্ছে, সে তারাই এখন বাস থেকে নেমে ছাতা মাথায় ছপ ছপ করে এদিকে ওদিকে দৌড়াচ্ছে। অমিতবাবু দৌড়ালেন না, দৌড়ে উপায় কি? সঙ্গে ছাতা নেই, সকালের দিকে আকাশটা ভালো থাকায় ছাতা নেবার দরকার মনে করেননি, কিন্তু দুপুরের দিকে আকাশ কালো করে বৃষ্টি নামলো। সে কি বৃষ্টি প্রথমে ভেবেছিলেন কমে যাবে, আর কমলেই বেলা থাকতে থাকতে আজ একটু আগে বেরিয়ে পড়বেন অফিস থেকে, অথচ তা আর হলো কোথায়। বৃষ্টি কমে আসতে আসতে সেই বেলা গড়িয়ে গেল, তাও পুরোপুরি কমল না, ঝিরঝির করে একটানা বৃষ্টি পড়ে চলেছে। হাতের ফাইলটা মাথার উপরে আড়াল করে প্যান্ট গুছিয়ে গলির ভেতর দিয়ে ঢুকলেন অমিতবাবু। গলিতে বেশ খানিকটা জল জমেছে, এই জলেও নামতে হতো না যদি গাড়িটা তার ঘরের দরজায় এসে দাঁড়াতো, কিন্তু উপায় নেই, বাড়িতে ঢোকার মুখেই মস্ত একটা গলি, এই গলিতে গাড়ি ঢোকে না। অফিসের গাড়িটা তাই রোজই তাকে গলির মুখে ছেড়ে দিয়ে যায় এবং এখান থেকে তাকে গাড়িতে তুলে জল পার হয়ে অমিতবাবু বাড়ির দরজায় এসে কলিং বেল বাজালেন। প্রায় সঙ্গে সঙ্গেই দরজাটা খুলে গেল, বললো মেয়ে মিতুল। অমিতবাবু জিজ্ঞেস করলেন, কেরে কেউ আসেনি? মিতুল ঘাড় নাড়ালো, মুখটা থমথমে, চোখ দুটো ঝলঝল করছে। অমিতবাবু বুঝলেন অনেকেই বললেও কেউ না আসায় মেয়েটার মন খারাপ হয়ে গেছে, তাই হয়তো বা এমন করছে। হরি কথা, অন্তত এই দিনটাতে আজ মেয়ের জন্মদিন উপলক্ষে আত্মীয় স্বজনদের অনেকেই নিমন্ত্রণ করেছিলেন অমিতবাবু। এটা তার মেয়ের ক্ষেত্রে যেমন ছেলের ক্ষেত্রেও তেমনই এই চলে আসছে আজ কবছর ধরে। আসলে জন্মদিনটা উপলক্ষ মাত্র, এই সুযোগ সবার সঙ্গে দেখা হবে এবং অমিতবাবু তাই অনেকের সাথে আসতে পারলেন। তবে এবারে আয়োজনটা একটু বেশি ছিল, দিন পনেরো হলো এই বাড়িটা কিনে এসে উঠেছেন তিনি। পুরনো বাড়ি জলে তরে বিক্রি হয়ে যাচ্ছিল, সুযোগ বুঝে বাড়িটা কিনে ফেললেন অমিতবাবু। তবে রং টং করে গৃহ প্রবেশের সময় আর কাউকে বলতে পারেননি, সামনে মেয়ের জন্মদিন তখন সবাই বলবেন বলেও ছিলেন, কিন্তু দুপুরের থেকে যা দুর্যোগ শুরু হয়েছে এই ঝড় বৃষ্টির মাথায় করে কে আর এখানে আসবে। অমিতবাবু বললেন, দা আর মন খারাপ করে কি করবি বল, দুপুর থেকে যা শুরু হয়েছে রাস্তাঘাট তো ভেজে গেছে একেবারে, আমি তো এরকম অনেক কত কষ্ট করে বুঝলি, যাকগে চল ভেতরে চল, কেক কেটেছিস? মিতুল মাথা নাড়ালো আর বলল, না এসব হয়নি এখনো, তুমি আসনি তাই মা দেরি করতে বলল। ও নাই নাই ঠিক আছে, ওর মাকে বল সবকিছু রেডি করতে, ঝটপট হাত মুখ ধুয়ে আসছি ঠিক আছে। বলতে বলতে অমিতবাবু দরজাটা বন্ধ করে ভেতরের দিকে চলে গেলেন, তার নিজের ঘরে চলে গেলেন। প্রায় মিনিট কুড়ি পর যখন নিজের ঘর থেকে বেরোলেন তখন তার পরনে দুধ সাদা পায়জামা পাঞ্জাবি, হাতের আঙ্গুলের ফাঁকে চলন্ত শিকার চলছে। মিতুলকে ডেকে বললেন, কই রে মিতুল সব রেডি? মিতুল নয় এবার জবাব দিলেন মিতুলের মা অমিতবাবুর স্ত্রী বিজয়া দেবী। তিনি বললেন, হ্যাঁ সবই রেডি, এখন তুমি এলে হলো। পর্দা সরিয়ে অমিতবাবু পাশের ঘরে পা বাড়ালেন, এই ঘরটা বেশ বড়, কুড়ি পঁচিশ জন লোক অনায়াসে বসতে পারে। এখানে ডাইনিং টেবিলে অপর এক সুন্দর ট্রেতে একটা বড় কেক সাজানো আছে, কেকটার চারপাশে কতগুলো মোম জ্বলছে অমিতবাবু কোণে কোণে দেখলেন ঠিক তেরোটা মোম সাজানো রয়েছে। তার মেয়ে মিতুল এবারে তেরো বছরে পা দিল, এবার মিতুলকে এক ফুয়ে সবকটা মোম যেন নেভাতে হবে। সেটার কাছে ঘুর ঘুর করছিল, সুযোগ পেয়ে বলল, কিরে দিদি পারবি তো নেভাতে? না পারলে আমাকে বলিস। কেন তোকে বলবে কেন? বিজয় দেবী সেটার দিকে তাকে হাসলেন, দিদি নিজেই সবগুলো নিভাতে পারবে। কই মিতুল আয় এদিকে আয়। মিতুল এগিয়ে এলো, মাথা নিচু করে খুব জোরে একটা ফু দিল, সঙ্গে সঙ্গে মোমবাতি গুলো নেভে গেল। অমিতবাবু আর বিজয় দেবী দুজনে হাত তালি দিয়ে উঠলেন, ছেলেটাও আনন্দে চেঁচিয়ে উঠল। কিন্তু অদ্ভুত একটা ঘটনা ঘটে গেল। এক মিনিটও গেল না ছেলের উচ্ছ্বাসটা শেষ হতো না হতে মোমবাতিগুলো দপ করে জ্বলে উঠল। অন্তমা বললেন, দাঁড়া, ঠিক মতো মনে হয় নেবে নাই বুঝলি, আর একবার ফু দে তো। মিতুল আবারও ফু দিল, সাথে সাথে সব কটা মোম এক ফুয়ে নেমে গেল। কিন্তু আবারও একই ঘটনা ঘটল, দপ করে সবগুলো মোমবাতি চলে উঠল। অমিতবাবু এবার এগিয়ে এলেন আর বললেন, দাঁড়া তো। খানিকক্ষণ মোমবাতিগুলোর দিকে তাকিয়ে রইলেন। নিজের পেশায় ইঞ্জিনিয়ার, কর্মক্ষেত্রে কত বড় বড় মেশিনের কলকবজা নড়াচড়া করতে হয়, অথচ সামান্য কটা মোম কেন এমন করছে ঠিক বুঝতে পারলেন না। তাই বললেন, দাঁড়া, আমি আমি নিজে দেখছি, ঠিক আছে। বলে খুব জোরে একটা ফু দিলেন তিনি। মোমগুলো নিভে গেল, কিন্তু প্রায় সঙ্গে সঙ্গে ফের জ্বলে উঠল। মাথাটা তুলে অমিতবাবুর স্ত্রীর দিকে তাকালেন, কি ব্যাপার বলতো? আমি ঠিক জানি কি, ঠিক বুঝতে পারছি না, বুঝলাম না কি হচ্ছে এটা। বিশ্ব দেবী কেমন যেন ভাবে বললেন কথাটা। অমিতবাবু বললেন, তুমি একবার চেষ্টা করে দেখো তো। কিন্তু বিজয় দেবী ততক্ষণে পিছিয়ে গেছেন, কেমন একটা ভয় ঢুকে গেছে তাদের মধ্যে। ছেলে মেয়েদের কাছে টেনে এনে বললেন, না বাবা, আর কেমন যেন খারাপ লাগছে, তার চেয়ে তুমি জল দিয়ে ছিটিয়ে দাও। অমিতবাবু বললেন, জল ছিটালে কেক নষ্ট হয়ে যাবে তো। আচ্ছা, আরেকবার চেষ্টা করে দেখি। অমিতবাবু এবার নিজে ফু দিলেন, পরপর কয়েকবার দিলেন। কিন্তু আশ্চর্য ব্যাপার, যতবার ফু দিচ্ছেন মোমবাতিগুলো নিভে যায়, সঙ্গে সঙ্গে আবারও চলে ওঠে। এরকম চলল কয়েকবার, শেষে বিরক্ত হয়ে একটা জল ভর্তি সসপেন এনে চাপা দিতেই মোমগুলো পুরোপুরি ভাবে নিভে গেল। সে রাতে আর কিছু হলো না, কিন্তু ঘটনাটা ঘটল পরদিন রাতে। রাত তখন কটা হবে, বোধহয় দুটো বা আড়াইটার কাছাকাছি। নিজের ঘরে বসেই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলেন অমিতবাবু। হঠাৎ একটা ভয়ঙ্কর চিৎকারে চমকে গিয়ে উঠলেন। চটপট উঠে বিছানায় বসতে কানে এলো এক ঝনঝন শব্দ, যেন একসঙ্গে অসংখ্য জিনিস এলোমেলো ভাবে কেউ ছুঁড়ে মারছে। আর তারপরে আবার সে চিৎকার, চিৎকার ঠিক তার ডান দিক থেকে ভেসে আসছে। অমিতবাবু চৌকিতে উঠে ঘরের আলোটা জ্বালালেন, তারপর পর্দা সরিয়ে ডান দিকের ঘরে যেতেই চমকে উঠলেন। অন্ধকার থেকে একটা গোঙানির শব্দ কানে আসছে, গোঙানির অনেকটা কান্নার মতো লাগছে। সে কাঁদছে এই রাতে। অমিতবাবুর স্ত্রীর নাম ধরে ডেকে উঠলেন,
বিজয়া, হ্যাঁ বিজয়া, কি হয়েছে?
তারপরে সুইচ টিপে ঘরের আলোটা জ্বালিয়ে দিলেন। আলো জ্বালাতে চোখ পড়ল ঘরের সমস্ত জিনিসপত্র যেন লণ্ডভণ্ড হয়ে গেছে, ভেঙে চুর বার হয়ে গেছে। আর তারই একদিকে শুয়ে আছে বিজয়া, অন্য পাশে কাত হয়ে পড়ে আছে মিতুল, সেটা অবশ্য অকরে ঘুমাচ্ছে। অমিতবাবু এগিয়ে গেলেন তার স্ত্রীর দিকে, গোঙানির মতো বেরোচ্ছে তার মুখ থেকে কিছু একটা। স্ত্রীকে উদ্দেশ্য করে অমিতবাবু বললেন,
বিজয়া, হ্যাঁ বিজয়া।
কিন্তু বিজয়ার দিক থেকে কোনো উত্তর এলো না। অমিতবাবু এবার স্ত্রীকে ধাক্কা দিতে লাগলেন,
এই কি হয়েছে, হ্যাঁ বিজয়া, হ্যাঁ কি হয়েছে?
বিজয় দেবীর এবার যেন সম্মিত ফিরল, ধরমর করে উঠে বিছানায় বসলেন। তারপর অমিতবাবুর দিকে ভয়ার্ত চোখে তাকিয়ে বললেন,
বিতুল কি ওখানে গলা টিপে ধরেছিল এই মাত্র? কে কে মারছিল? এসব জিনিস ভাঙলোই বা কি?
বলতে বলতে অমিতবাবু এবার মিতুলের দিকে এগিয়ে গেলেন, মিতুলের দাঁতক পাটি লেগে আছে। অমিতবাবু আবারও বললেন,
শীঘ্রই একটা জল আনো বিজয়া, জলদি আনো, মিতুল অজ্ঞান হয়ে গেছে। আমার কিন্তু ভয় লাগছে, ভীষণ ভয় লাগছে।
বিজয় দেবী ভয় ভয় কাঁপতে কাঁপতে বললেন। কথাগুলো অবস্থা বুঝে অমিতবাবু বলে উঠলেন, নিজের ঘরের নিজের জগটা নিয়ে ছুটে এলেন। তারপর চোখে মুখে জলের ছাপটা দিয়ে দাঁতের ফাঁকে আঙ্গুল ঢুকিয়ে দাঁত কপাটে খুলে দিতে জ্ঞান ফিরে আলো মিতুলের। সঙ্গে সঙ্গে সে জড়িয়ে ধরল বাবাকে, ভয় কাঁপতে কাঁপতে বলল, আমি আর এখানে থাকবো না বাবা, আমার ভীষণ ভয় করছে। অমিতবাবু মেয়েকে নিয়ে স্ত্রীর দিকে তাকালেন, চটপট টুটুলকে নিয়ে আসো আমার সঙ্গে। বিজয় দেবী টুটুলকে কোলে নিতেই অমিতবাবু ওদেরকে নিয়ে নিজের ঘরে এলেন। মিতুল আর টুটুলকে নিজের খাটে শুয়ে দিতে মিতুল বলে উঠল,
না আমি একা শুব না, একা কোথায়,
ভাই আছে না, তুমি থাকো এখানে।
অমিতবাবু দেখলেন মেয়েটা ভীষণ ভয়ে নীল হয়ে গেছে। স্ত্রীর দিকে তাকে তিনি জিজ্ঞেস করলেন,
কি হয়েছে বলতো?
বিজয় দেবী কাঁদতে কাঁদতে বললেন, প্রথমে তো বুঝতে পারিনি, মাঝরাতে হঠাৎ ঘুমটা ভেঙে যেতে মনে হলো আশেপাশে কেউ ঘুরছে, ভাবলাম তুমি বোধহয় আসছো তাই তোমাকে ডাকছিলাম। কিন্তু তার আগে ঝনঝন করে একটা শব্দ কানে আসলো, বুঝতে পারলাম কেউ
জিনিসপত্র ভেঙে চুরমার করছে। বেডশিটটা জানাতে চিৎকার করে এগিয়ে যা দেখলাম তা দেখার জন্য একদম প্রস্তুত ছিলাম না। একটা 13-14 বছর বয়সের মেয়ে, কিন্তু তার চোখ দিয়ে যেন আগুনের মতো কিছুটা বেরোচ্ছিল আর রক্ত বেরোচ্ছিল চোখ মুখ দিয়ে। আর হাতগুলো কি লম্বা ছিল, দাঁতগুলো অনেক বিকট ছিল। দাঁত মুখ দিয়ে চিবি চিবি মিতুলের দিকে এগিয়ে আসছিল, কিন্তু ততক্ষণে ঘুমটা ভেঙে গেল মিতুলের। মিতুল একটা চিৎকার দিয়ে উঠছে, ওর চিৎকারে আমিও চেঁচালাম, কিন্তু মেয়েটা তখন আমার হাত তুলে একটা চর মারল। ঠিক চর নয়, মনে হলো একটা দমকা হাওয়া আমার গাল ছুঁয়ে গেল। ব্যাস, তারপর আর কিছু মনে নেই। অমিত বাবা বললেন, কিন্তু তোমরা ঠিক দেখেছ তো, নাকি কোন চোর ঢুকেছিল? বিজয় দেব বললেন, কিন্তু চোরের তো জিনিসপত্র ভেঙে বাড়ির মালিকের ঘুম ভাঙাবে কেন? হ্যাঁ, অমিত বাবু বলে উঠলেন, অবশ্য তা ঠিক, কিন্তু কি ব্যাপার বলো তো বিজয়, ব্যাপারটা খুবই খারাপ লাগছে। আমার তো গতকালই সন্দেহ হয়েছিল, না হলে ফু দিয়ে মোমবাতিগুলো নেববার পরও কেন আবার জোরে উঠবে? তুমি কাল অন্য বাড়ি দেখো, ভার বাড়ি ভালো থাকবো, কিন্তু এই বাড়িতে থাকা অসম্ভব, কি সাংঘাতিক ব্যাপার। মার কথা মিতুল ভালো মতো শুনল এবং বলল, হ্যাঁ বাবা, তুমি অন্য কোথাও চলো, এখানে আর থাকবো না আমি। আর একটু হলে তো আমাকে মেরে ফেলতো, বলতে বলতে কেঁদে ফেললো মিতুল। অমৃত বাবু মিতুলকে কাছে টেনে নিলেন, কিন্তু তখনও কিছু বুঝে উঠতে পারলেন না। পারলেন সকালে উঠে, বাজারে যাওয়ার সময় গোলের মুখে যেতেই কি যেন ডাকলো। পিছন ফিরে তাকে অমিত বাবু দেখলেন তার পাশের বাড়ির বিজন বাবু কাছে এসে বললেন, কাল রাতে গিয়েছিল আপনার বাড়িতে, বলেন তো, চিৎকার আর শব্দ শুনলাম। অমিত বাবু সব গুছিয়ে বললেন ব্যাপারটা। শুনে বিজন বাবু বললেন, আমি জানতাম এমন কিছুটা ঘটবে, আপনি যখন বাড়িটা কেনেন আমরা তখন এখানে ছিলাম না, মাসখানেক জন্য বেনারসে গেছিলাম, তার জন্য আপনাকে বারণ করতাম এই বাড়িটা কিনতে। অমিত বাবু বললেন, বাড়িটার কি ব্যাপার বলুন তো। তখন বিজন মা বলল, আসলে বাড়িটা যিনি তৈরি করেছেন, বছর 25 আগে তার একমাত্র মেয়ের জন্মদিনে আগুনে পুড়ে মারা যায়। এই মেয়ে মারা যাওয়ার পর থেকে মেয়ের শোকে ভদ্রলোক স্ত্রী এবং সবাই একবার আত্মহত্যা করে। এর বছর 2 পর ভদ্রলোক বাড়িটা বেচে দেন, কিন্তু যে কেনে সেই আর থাকতে পারে না ভয়। শোনা যায় মা ও মেয়ে নাকি মৃত্যুর পর এখনো পানা করে বাড়িটাকে যক্ষের মতো করে পাহারা দিয়ে দেখেছে। অমিত বাবু চমকে উঠেন আর বললেন, আমি তাহলে যার কাছ থেকে কিনেছি সেও এই সমস্যায় পড়েছিল? বিজন বাবু বললেন, হ্যাঁ সত্যি কথা বলছি, তবে কেনার আগে আমি তাকে সাবধান করে দিয়েছিলাম, কিন্তু তিনি সরেননি আমার কথা, পরে বিশ্বাস করেছিলেন। অমিত বাবু চুপ করে রইলেন, মনে মনে ঠিক করলেন আজ ছুটির দিন, আজ একবার ভাড়া বাড়ি খোঁজ করে বেড়ান, এরপর সুযোগ বুঝে এই বাড়িটাও বেছে দেবেন কারোর কাছে। এই ছিল একটা অভিশপ্ত বা ভৌতিক বাড়ির ঘটনা। আশা করছি এই ঘটনাটি আপনার কাছে ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন। এবার আসি আমার সর্বশেষ ঘটনায়। যারা ভূত বিশ্বাস করেন না বা করতে চান না তাদেরকে আজকে একটি সত্য ঘটনা শোনাব। আমি সবসময় ঢাকা থেকে রাত্রে বাড়িতে ফিরি, কারণ ছুটি পাই কম, আবার চিন্তা করি রাতে চলে গেলে পরদিন সকালটা বাসা থেকে শুরু করা যাবে। ছাত্র অবস্থায় ক্লাস শেষ করে রওনা হয়ে যেতাম, এখনো অফিস শেষ করে সোজা মহাখালী, তারপর ময়মনসিংহ হারোয়াঘাট, মোটামুটি 6 ঘন্টা। একদিন ক্লাস শেষ করে বাড়ি রওনা হলাম। আমাদের বাজারে যেতে যেতে রাত 12 বেজে গেল। বাজারে গিয়ে দেখি সুবাস আমার বাল্য বন্ধু আমাকে দেখি বলল, আমরা তো প্রতিদিন রাত্রে কদমতলিতে আড্ডা মারি, তুই খেয়ে চলে আসিস বাজারে আমার বাসা। বাসায় গিয়ে আম্মার সাথে কথা বলতে বলতে খাওয়া শেষ করলাম। 1টার দিকে বাজারে গিয়ে কাউকে না পেয়ে ভাবলাম সবাই হয়তো আমার চলে গেছে। আমি 2টা সিগারেট কিনে কদমতলিতে রওনা হলাম। বাজার থেকে কদমতলি 4 কিলোমিটার। তখন আষাঢ় মাস, আকাশে চাঁদও আছে, কিন্তু আষাঢ়ের মেঘ এবং চাঁদের আলো দুটো মিলে একটা অদ্ভুত আলোর আধারের খেলা চলছে। এই কালো অন্ধকার আবার যেন ভরা পূর্ণিমা। একটা সিগারেট ধরে রাস্তা হাঁটছি, কিছুটা ভয় লাগছে, এমন রাতে একাকা হাঁটলে ভূত প্রেতের কথা একটু বেশি মনে পড়ে। বামের ঘন জঙ্গল থেকে ঝিঝি পোকার শব্দে একটা অদ্ভুত সুর যেন ভেসে আসছে, যে সুরের তালে তালে নিজেকে নিয়ে খুব হারিয়ে যেতে ইচ্ছা করে। মাঝে মাঝে গভীর জঙ্গল থেকে 2-1টা কাক বট্ট বেসুরা কণ্ঠে কাকা করছে। মনে হচ্ছে কোন বাংশ কেকো রাক্ষস যেন কলিজাটা ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিচ্ছে। আমি কদমতলির কাছাকাছি যে জায়গায় শ্মশান ঘাটটা ঠিক সেই জায়গায় চলে আসলাম। এখান থেকে আমাদের যে জায়গাটা বসে আড্ডা দেওয়ার কথা ছিল সেই জায়গাটা স্পষ্ট দেখা যায়। আমি কাউকে দেখতে পেলাম না। মনের ভিতরে একটা ভয় জেগে উঠল। এই কারণে গভীর জঙ্গলের পাশ দিয়েও পেছনে যেতে ইচ্ছা করছে না, কারণ এই জায়গার বাম পাশে কংস নদী আর ডান দিকে খোলা মাঠ, যার দরুন গা শিরশির করা অন্ধকার ভাবটা এখানে নেই। আমি সোজা কদম তুলে গিয়ে একটা সিগারেট ধরিয়ে নদীর ঢেউ দেখছি এবং ভয়টা কাটানোর জন্য একটু জোর করে যেন অন্য মনস্ক হয়ে যেতে চাই না। মাঝে মাঝে কয়েকটা কলা গাছ নদীতে ভেসে যাচ্ছে, দূর থেকে মনে হচ্ছে কোনো লাশ ভেসে যাচ্ছে। মৃত প্রাণীর কণ্ঠে বমি আসার উপক্রম হল। হঠাৎ একটা কান্নার শব্দ শুনতে পেলাম, খুব বিপর্ষ কান্না, কিছুটা ভয় পেয়ে গেলাম। আমার কাছ থেকে হাত বেশি দূরে ঠিক আমার বাম দিকে তাকিয়ে দেখি একটা ঘোমটা দেওয়া মহিলা বসে আছে আর ওইখান থেকে কান্নার আওয়াজটা আসছে। ভয় আমার আত্মা যেন বেরিয়ে যাওয়ার উপক্রম হলো, শরীরে ঘাম পানির মতো বের হচ্ছে। আমি যেন কোনো ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছি, ডাকবো ডাকবো ভেবে না দেখেও সোজা বাসার দিকে রওনা হলাম। বাসায় গিয়ে হাত মুখ ধুয়ে শুয়ে পড়লাম। পরদিন সকালে আম্মাকে সব ঘটনা খুলে বললে আম্মা বলল, সুভাষ তো ময়মনসিংহ গিয়েছিল তিন দিন আগে, সে আসবে আরো পরে। আমি হতভম্ব হয়ে গেলাম। তাহলে সুভাষের চেহারা নিয়ে কি আমাকে বলেছিল কদম তুলে যাওয়ার জন্য? শেষে আম্মা যা বলেছিল তা অনেকটা এরকম ছিল, 88 সালের বন্যার সময় নৌকায় করে বর যাচ্ছি, বউ নিয়ে যাওয়ার সময় নৌকাটা কদমতলিতে ডুবে যায়, সবাই নদীর তীরে উঠলেও কোণে আর উঠতে পারেনি, আর সেই থেকে মাঝে মধ্যে কোণেকে কদমতলিতে দেখা যায় কান্না করতে। আর অনেকে দেখেছে এবং বিভৎস রূপে দেখেছে সে কোণেকে। ভাই, এই ছিল আজকের আমার ঘটনা। যদি ভালো লাগে তবে অবশ্যই পড়ে শোনাতে পারেন আপনার অসাধারণ সেই কোকিল কুণ্ঠি দিয়ে প্রীত পডকাস্টে। প্রীত পডকাস্টে আরো ঘটনা পাঠাবো ইনশাআল্লাহ সময় করে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ সো মাচ ফিরোজ ভাই। অ্যান্ড ফাইনালি কিন্তু আমরা ফিরোজ ভাইয়ের তিনটা ছোট ছোট গল্প আমরা শুনে ফেললাম। দ্যাট ইজ বিউটিফুল এনাফ স্টোরি ফর টুনাইট আমি যদি মনে করি। আর নিশ্চয়ই জানেন যে আছে কিন্তু আমাদের এপিসোডটা কিন্তু অনেক তাড়াতাড়ি শুরু হচ্ছে, বিকজ আরেকটা শো চলবে এবং সেখানে ভ্যালেন্টাইন ডে স্পেশাল এপিসোড হওয়ার কথা। অ্যান্ড দ্যাটস ওয়াই আজকে এপিসোডটা আমি তাড়াতাড়ি শুরু করেছি, 10টা থেকে কিন্তু আমরা আজকে শুরু করেছি এবং বেশ ছোট একটা এপিসোড বলা যেতেই পারে, বিকজ আমার হাতেও সময় ছিল না যে আমি অনেক লং এপিসোড করবো এরকম প্ল্যান করেছিলাম ঠিকই, বাট আমার হাতে সময়টা ছিল না। সো আজকের এপিসোডটা একটু ছোট হতে পারে, বাট নিশ্চয়ই জানেন যে আপনাদের স্বপ্নের মানুষ অবিনাশ মুখার্জির ঘটনা আনতে পেরেছি, এটা আমার জন্য যেমন ভাগ্যের এবং আপনাদের জন্য একটা বড় বিষয় আমার কাছে মনে হয়। এবং তার স্টোরি মানে কিন্তু অসাধারণ কিছু, এটা নতুন করে বলার কিছু নেই এবং নিশ্চয়ই বুঝে গেছেন আমি যেটা বলেছি সেটা কিন্তু রেখেছে। এবং আজকে অবিনাশ মুখার্জির স্টোরি ছাড়াও কিন্তু যে স্টোরিগুলো শুনলেন সবগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর স্টোরি ছিল, প্রত্যেকটা ঘটনা কিন্তু দারুণ রকম এনজয়েবল ছিল, মানে অসাধারণ একটা ফিলিংস কাজ করছিল। আশা করছি আপনাদের সবার কাছে ভয়ঙ্কর রকম সুন্দর লেগেছে স্টোরিগুলো আর আপনাদের কাছে ভালো লাগলে মূলত কষ্ট সার্থক হবে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি দেরি করব না, আমি আপনাদের সাথে লাইভ সেশনে যুক্ত হয়ে যাবো এবং আপনাদের সাথে কিছুক্ষণ গল্প করবোই, না করলে আসলে ভালো লাগবে না। আমি সরাসরি চলে যাই লাইভ সেশনে।